الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا تزر وازرة وزر أخرى وإن تدعو مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير. آج کا خطبہ بھی
آج کے خطبہ ہو
گزشتہ خطبے کے سلسلے میں ہے,
گوتو خطبہ
یعنی نماز کا مضمون
কিছু উদ্ধৃতি বাদ পড়েছিল যা উপস্থাপন করা আবশ্যক, নামাজের নির্দেশ এমন একটি নির্দেশ এটি একটি মৌলিক নির্দেশ, আর এমন একটি মৌলিক নির্দেশ যা ছাড়া ধর্মের অস্তিত্বের কথা ভাবাই যেতে পারে না। কোরআনের গুরুত্বের উপর অনেক জোর দেওয়া হয়েছে, বরং কোরআনের সূচনাতে কোরআনের প্রথম দিকে প্রারম্ভে সূরা বাকারায় ঈমান বিল গায়েবের কথা বলার পর যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় নির্দেশ দেওয়া হয়েছে তা হল নামাজ, বরং এর পূর্বে সূরা ফাতিহাতেও ইয়াকা নাবুদু বলে ইবাদতের জন্য দোয়া করা হয়েছে যে হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি। তাই আমাদেরকে সব সময় তৌফিক দাও, তোমার ইবাদত করতে চাই, তাই আমাদেরকে তুমি সুযোগ দাও, তৌফিক দাও, আর আমরা এক মুসলমানের যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারের উপর যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, আর একজন মানুষের জন্মের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়, সে কারণেই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের উপর অনেক জোর দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ ধর্মের খুঁটি বা স্তম্ভ, এক বিল্ডিং দৃঢ় হয় মজবুত হয় খুঁটির বলেই স্তম্ভের উপর ভিত্তি করেই। সুতরাং যে সকল নামাজের খুঁটির উপর স্তম্ভের উপর আমাদের ধর্মের ভিত্তি তার হেফাজত একান্ত আবশ্যক, নতুবা ধর্মে বা ইমানে ফাটল সৃষ্টি হবে। হযরত মুসা আলাইহিসসালামের নামাজ সম্পর্কে বিভিন্ন নির্দেশ কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় এত স্পষ্ট ভাবে আমাদের সামনে তিনি বর্ণনা করেছেন, যা পড়া এবং শোনা প্রত্যেক আহমদের জন্য একান্ত আবশ্যক। যা পড়লেই বোঝা যায় যে সেই কামেল মানবের কামেল শিষ্যের লেখনী এবং তার উক্তি, তার কথার গভীরতা কত বেশি। এই কথাগুলো সামনে রেখে এছাড়া গত খুতবার পর আরো এক ব্যক্তি আমাকে এই বিষয়ের দিকে আরো বেশি দৃষ্টি আকর্ষণের কথা বলেছেন, তারপর ইউকে সেক্রেটারি তরবিয়তের রিপোর্ট এবং অনুরূপভাবে আমেরিকার সদর লাজনাল যে রিপোর্ট পাঠিয়েছেন এর মাধ্যমে যেই তথ্য সামনে এসেছে তা থেকে যে চিত্র সামনে এসেছে তাতে অনেক চিন্তা কারণ হয়েছে। এটি ইংল্যান্ড বা আমেরিকার কথা যে আমি উল্লেখ করেছি তা থেকে কেউ যেন এটি মনে না করে যে অন্যান্য স্থানে খুব ভালো নামাজ হচ্ছে বা নামাজের উন্নত মান রয়েছে, এটি কেউ যেন মনে না করে যে এই মান আমাদের লক্ষ্য, যে মান অর্জন আমাদের লক্ষ্য তা কোন দেশের রিপোর্টে দেখা যায় না, আর এ ব্যাপারে অনেক চেষ্টার প্রয়োজন। অনেক ওহদাদার যারাই আসে তাদেরকে নিয়ে আত্মপ্রসাদ নেয় যে অনেকে এসেছে। নামাজ এমন একটি মৌলিক বিষয় যা সম্পর্কে কোন প্রকারের আত্মপ্রসাদ নেওয়ার সুযোগ নেই। বেশি বেশি চেষ্টা করা অর্থাৎ প্রত্যেক আহমদী, প্রত্যেক সেই ব্যক্তি যে আহমদী হওয়ার দাবি করে তাদের চেষ্টা করা উচিত যে 100% মানুষ যেন নামাজ পড়ে, নামাজ পড়ার ব্যাপারে সচেষ্ট হয়। তাই আমি ভাবলাম যে আজকে পুনরায় কোরআনের আয়াত, হাদিস এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের উক্তির আলোকে বা লেখনের আলোকে নামাজের দিকে পুনরায় দৃষ্টি আকর্ষণ করব। আমি বারবার বলছি যে এটি একান্ত গুরুত্বপূর্ণ একটি দিক, ইসলামের একটা একান্ত গুরুত্বপূর্ণ খুঁটি। নতুবা এর দিকে যদি সজাগ দৃষ্টি না থাকে তাহলে আমাদের ঈমানের বিল্ডিং এ ফাটল সৃষ্টি হবে। আজকে খেলাফতে আহমদিয়ার শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ এবং আনন্দ উদযাপন করছি। আজকে এই সময়ে ধর্মের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি বা স্তম্ভের দিকে সবচেয়ে বেশি মনোযোগ নিবদ্ধ হওয়া চাই। কেননা খেলাফতের প্রতিশ্রুতি সে সমস্ত ইমানদারদের সাথে আল্লাহ তাআলা রয়েছে যারা নামাজের প্রতি মনোযোগী। সুতরাং সত্যিকার অর্থে খেলাফতের নামে যদি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, আর যদি এই নেয়ামত থেকে সবসময় কল্যাণ মণ্ডিত হতে হয় তাহলে নিজেদের নামাজের দিকে বিশেষ মনোযোগ দেয়া প্রত্যেক আহমদের জন্য একান্ত আবশ্যক। আমি পুনরায় বলছি যে প্রত্যেক আহমদি আত্ম বিশ্লেষণ করুন, আত্মজিজ্ঞাসা করুন যে আমরা প্রত্যেক আহমদি যথাযথভাবে নামাজ পড়ছি কিনা, নামাজের সেই মান আমাদের জীবনে অর্জিত হয়েছে কিনা যা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভিতর দেখতে চেয়েছেন বা দেখতে চান। আল্লাহ তাআলা বলেন, আমার মোকাবেলায় তোমাদের চাহিদা বা অভাব দূর করার জন্য যাদেরকেই তোমরা দাঁড় করাবে তারা সেই অভাব দূর করতে পারবে না। আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলেন যে তোমাদের মিথ্যা মাবুদ শুনেও না আর তোমাদের অভাবও দূর করতে পারে না, বরং কিয়ামত দিবসে তোমরা যে তাদেরকে আমার শরীক করছো এটিকে তারা মানতে অস্বীকার করবে। যদি নিরঙ্কুশ কেউ মালিক থেকে থাকেন, তিনি হলেন আল্লাহ, আর মানুষ বা বান্দা তার সাহায্যের মুখাপেক্ষী, এসব কথা বান্দাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করে এবং করা উচিত যে সেই খোদার সামনে ঝুঁকুন যিনি বিশ্বজগতের প্রভু, বিশ্বজগতের সর্বাধিপতি। এই আয়াতে আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদের মনোযোগ আকর্ষণ করেছেন যারা নিজ প্রভুকে তখনও ভয় করে যখন কারো তাদের উপর দৃষ্টি থাকে না, আর এই ভয়ের কারণে তারা নামাজ পড়ে এবং নামাজ কায়েম করার কারণে, খোদা ভীতির কারণে নিজের নফসকে, নিজেকে পাক এবং পবিত্র রাখার তারা চেষ্টা করে। কারো ওই কথা মনে করা উচিত নয় নামাজে কিছুটা আলস্য প্রদর্শন করলেও কোনো অসুবিধা নেই। স্মরণ রাখতে হবে, সবসময় স্মরণ রাখবেন যে প্রত্যেক ব্যক্তিকে খোদা তাআলার দরবারে নিজে সমস্ত আমল সহ যেতে হবে, কোনো নিকটাত্মীয় কাজে আসবে না। এখানে আল্লাহ তাআলার এই কথা বলা যে কোন কেউ কারো বোঝা বহন করতে পারবে না নিকটাত্মীয় হলেও। এরপর আল্লাহ তাআলা গায়েবের উপর ঈমান এবং অদৃশ্যের উপর ঈমান, আর নামাজ কায়েম আর নিজের নাফসকে, নিজেকে পাক এবং পবিত্র করার কথা বলা, আর এই কথা বলা যে চূড়ান্ত ঠিকানা আল্লাহ তালাই। এই সমস্ত কথা দুর্বলদের মনোযোগ আকর্ষণ করার জন্য, যে পরকালের ভয় যেন সবসময় স্মৃতিপটে জাগ্রত থাকে, যদি দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তালা বিচার দিবসের মালিক, তার কাছে ফিরে যেতে হবে, তাহলে মানুষের আত্মশুদ্ধির দিকেও দৃষ্টি যাবে। আত্মশুদ্ধির জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হল নামাজ পড়া, নামাজ কায়েম করা। নামাজ কায়েম কারীরাই এমন নামাজ কায়েম কারীরাই যারা নামাজকে কায়েম করে, যথাযথভাবে নামাজ পড়ে, তারাই অদৃশ্যের উপর ইমান রাখে, এবং যারা অদৃশ্যের উপর ইমান রাখে তাদেরই তাকওয়া এবং খোদাফিদির মান উন্নত হয়। তো প্রত্যেক আহমদিকে এ কথা হৃদয়ে স্থান দেওয়া চাই। আর শুধু এই কথা বলা যে আমরা আল্লাহর উপর ইমান রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান রাখি, আর শেষ যুগে আগত মসীহ মওদকে আমরা মানি, এই দাবি যথেষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত খোদা ভীতি না সৃষ্টি থাকবে হৃদয়ে, যতক্ষণ পর্যন্ত যদি খোদার ভয় থাকে, আর যদি এমন ভয় থাকে যা কোন নিকটাত্মীয়ের প্রিয়জনের অসন্তুষ্টির যে ভয় থাকে, সে ভয়ে এমন ভয়ের কারণেই ভালোবাসা বৃদ্ধি পায়, আর ভালোবাসা বৃদ্ধি পেলে ভয়ও বৃদ্ধি পাবে, আর এর সহজাত ফলাফল হিসেবে নেক কর্ম করবে মানুষ, এবং নেক কর্মের দিকে দৃষ্টি নিবদ্ধ হবে, রীতিমতো নামাজ পড়ার দিকে মনোযোগ নিবদ্ধ হবে। নামাজ যথাযথভাবে পড়ার দিকে মনোযোগ নিবদ্ধ হবে, নতুবা শুধু মৌখিক বায়াত করা সেটি মুক্তির কারণ হতে পারে না, সেটি মুক্তি দিতে পারে না। এতে হাদিস রয়েছে, ইউনুস বলেন যে আমাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের কর সকল কর্মের ভিতর কিয়ামত দিবসে সর্বপ্রথম যে কথার হিসাব নেওয়া হবে তা হল, যে বিষয়ে হিসাব নেওয়া হবে তা হল নামাজ। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের মহা সম্মানিত প্রভু ফেরেশতাকে বলবেন, জিজ্ঞেস করবেন, অথচ তিনি সবচেয়ে বেশি জানেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার বান্দার নামাজ দেখো, সে পরিপূর্ণভাবে নামাজ পড়েছে কিনা, নাকি নামাজকে অসম্পূর্ণ ছেড়ে দিয়েছে। সুতরাং যদি তার নামাজ সম্পূর্ণ থাকে তাহলে তার আমল নামায় পুরো নামাজ লেখা হবে, আর নামাজে যদি কোনো ত্রুটি থেকে যায় তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখুন আমার বান্দা কোন নফল ইবাদত করেছে কিনা। যদি কোন নফল ইবাদত করে থাকে তাহলে আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দার ফরজ নামাজে যে ত্রুটি রয়ে গেছে নফলের মাধ্যমে সেই ত্রুটি পূর্ণ করো, ত্রুটি দূর করো। এভাবে সমস্ত কর্মের হিসাব হবে। সুতরাং মৃত্যুর পর এক ব্যক্তিকে সর্বপ্রথম যে পরীক্ষার ভিতর দিয়ে অতিবাহিত হতে হবে তা হল নামাজ। সুতরাং এমন নামাজের কত প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ তাআলা একান্ত সদয় তার বান্দার প্রতি, বলেন যে কোন নফল ইবাদত আছে কিনা দেখো, যদি নফল থাকে তাহলে সে তার ফরজে যে শূন্যতা রয়েছে তা তার মাধ্যমে পরিপূর্ণ করো। সুতরাং শুধু নামাজই পড়া নয়, বরং যেই দুর্বল বা যার ভেতর দুর্বলতা রয়েছে তাকে এটি দেখা এবং ভাবা উচিত যে অনেক সময় হতে পারে যে ফরজ যথাযথভাবে আদায় হয়নি, এমন মানুষকে নফলকেও পুরো চেষ্টার সাথে সচেতনতার সাথে আদায় করা উচিত। এর মাধ্যমে খোদার স্নেহকে আকর্ষণ করতে পারবে। স্নেহশীল খোদা যার অগণিত অনুগ্রহ রয়েছে তার জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা আহমদি মুসলমানদের উপর আল্লাহ তাআলার কত অনুগ্রহ, কত মেহরবানি যে হযরত মসীহ মওদ আলাইহিস সালাতু ওয়াসালামকে মানার সুবাদে আমরা একটি জামাতবদ্ধ আমরা একটা মালার অংশ আমরা এক হাতে একত্রিত এক আদেশে উঠা বসার দৃশ্য দেখি, যেখানে আমাদের অবস্থা আল্লাহ তাআলার ফজলে এমন যে বিষয়টি সবচেয়ে বেশি ঐক্য এবং শৃঙ্খলার কারণ তার দিকে আমাদের কত বেশি মনোযোগী হওয়া উচিত। আর শুধু এই পৃথিবীতেই নয়, বরং পরকালেও আমরা এটি থেকে লাভবান হতে পারব। সর্বপ্রথম হিসাব নিকাশ হবে নামাজের, যেভাবে হাদিস আমি শুনিয়েছি। সুতরাং একজন আহমদি মুসলমান শুধু আবশ্যকীয় নামাজেরই হেফাজত করে না, বরং নফলেরও হেফাজত করে। যেন যদি দুর্বলতা থেকে যায় তাহলে খোদা তালার দয়ার এবং তার স্নেহের দৃশ্য সে দেখে এবং খোদার করুণা দৃষ্টি যেন তার উপর পড়ে, আর এটি আল্লাহ তালাকে গায়েবে বা নিভৃতে অদৃশ্যে ভয় করা। নফলের মাধ্যমে এক বান্দা খোদার দরবারে উপস্থিত হয়, আর এই অবস্থায় এক আহমদে মুসলমানের হওয়া উচিত। হযরত মসীহ মাসলাম নামাজের গুরুত্ব সম্পর্কে বলেন, নামাজ সকল মুসলমানের জন্য আবশ্যক। হাদিস শরীফে আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক কোন গোত্রের কিছু মানুষ এসেছে, তারা ইসলাম গ্রহণ করে বলে যে হে আল্লাহর রাসূল, নামাজ মাফ করে দেন, আমরা ব্যবসায়ী মানুষ। আজকালকার ব্যবসায়ীর অনেক ব্যবসায়ী আজকালও একই অজুহাত দেখিয়ে থাকে, তারা বলে দেন নামাজ মাফ করে দেয়া, ক্ষমা মাফ করে দেয়া হোক, আমরা ব্যবসায়ী। গবাদি পশুর কারণে কাপড়ের কোনো বিশ্বাস থাকে না যে কাপড় পরিষ্কার আছে কিনা, আর আমরা সময় পাই না। দুটো বাহানা, একটি হলো আমরা গরু ছাগল পেলে থাকে তাই আমরা জানি না যে কাপড় পরিষ্কার থাকে কিনা, কারণ আমাদের জন্য কাপড় পরিষ্কার রাখা আবশ্যক। দ্বিতীয়ত ব্যবসা এবং ব্যস্ততা উভয় কারণে সময় পাওয়া যায় না। তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে বলেন যে দেখো, নামাজ যদি না থাকে কি বা আছে, সেটি ধর্মই নয় যে ধর্মে নামাজ নেই। নামাজ কি? নামাজ হলো নিজের বিনয় এবং নিজের দুর্বলতাকে খোদার দরবারে উপস্থাপন করে তার কাছে সাহায্য চাওয়া, তার নির্দেশ মানার জন্য হাত বেঁধে দাঁড়ানো এবং কখনো চরম বিনয় এর সাথে সেজদা করা এবং তার কাছে নিজের অভাব মোচনের জন্য দোয়া করা, এটি নামাজ। এক ভিখারের মতো যার কাছে ভিক্ষা চাওয়া হচ্ছে তার প্রশংসা করা যে তুমি তো এমন, তুমি এত সুন্দর, তার মাহাত্ম্য এবং তার মহিমা তার গুণাবলী বর্ণনা করে তার দয়ার সাগরে তরঙ্গ সৃষ্টি করা এবং তার কাছে চাওয়া। সুতরাং যে ধর্মে এটি নেই সেটি কিসের ধর্ম? মানুষ তার মুখাপেক্ষী, তাই তার কাছে তার সন্তুষ্টির পথ সন্ধান করা উচিত এবং তার ফজল অনুগ্রহের তার কাছে ভিক্ষা চাওয়া উচিত, কেননা তার দেয়া শক্তির বলেই কিছু হওয়া সম্ভব হয়। আল্লাহ তোমাদের তৌফিক দাও, আমরা যেন তোমার হয়ে যাই, তোমার সন্তুষ্টির উপর প্রতিষ্ঠিত হয়ে যেন আমি তোমাকে পাই। খোদা তালার ভালোবাসা, তার ভয়, তার স্মৃতি হৃদয়ে যদি চিরজাগ্রত থাকে, জাগরুক থাকে, এরই নাম নামাজ, আর এটি ধর্ম। তিনি আরো বলেন, যে ব্যক্তি নামাজ থেকে ছুটে নিতে চায় সে পশুর তুলনায় বেশি কি করেছে। এটি তো ধর্ম নয়, এটি কাফেরদের বৈশিষ্ট্য। বরং যে মুহূর্তে মানুষ উদাসীন হয় সে মুহূর্তে সে কাফেরের মতো হয়ে যায়। সুতরাং নামাজ মোমেনের জন্য এমন একটি বিষয় যে ব্যাপারে সচেতন থাকা, রীতিমতো নামাজ পড়া, এই নামাজ পড়াই মোমেন এবং অমোমেনের ভেতর পার্থক্য করে। মুসলিম ইসলাম বলেন যে যদি ইবাদত না করা হয় তাহলে পশু এবং মানুষের ভিতর কি পার্থক্য? আল্লাহ তাআলা কোরআনে কারিমে যারা মোমেন নয় তাদের দোষ ত্রুটির কথা যেখানে বর্ণনা করেছেন সেখানে মোমেনদেরকে সে সমস্ত দুর্বলতা মুক্ত আখ্যা দিয়েছেন, এই জন্য যে তারা নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন যে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনাহুম আলা সালাতিহিম দাঈমুন। হ্যাঁ, যারা নামাজি তাদের ব্যাপারটা আলাদা, তাদের বিষয় ভিন্ন। যারা স্থায়ী ভাবে নামাজের উপর প্রতিষ্ঠিত হয়, অন্যদের প্রথমে অন্যদের কথা বলা হয়েছে যাদের ভিতরে দুর্বলতা রোগ ব্যাধি রয়েছে। এরপর আল্লাহ বলেন যারা নামাজ পড়ে, যারা মোমেন, যারা নামাজ স্থায়ী ভাবে নামাজ পড়ে, নামাজ সব সময় পড়ে, নামাজে কোনো নাগা করে না, তাদের অবস্থাই ভিন্ন, তাদের পরিস্থিতি আলাদা। ইহজাগতিক কাজ কর্ম তাদের পথে, নামাজের পথে কখনো বিপত্তি বা বাদ সাজতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেন যে সমস্ত ব্যক্তিরাই উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী, পরকালের উপরে ইমান রাখে, আল্লাহর শাস্তিকে ভয় করে। তো সত্যিকারের নামাজির লক্ষণ হলো তাদের তারা উন্নত গুণাবলীর অধিকারী, অন্যের অধিকার প্রদানের ব্যাপারে তারা সচেতন, ইবাদতের ব্যাপারে তারা সচেতন। সুতরাং আল্লাহ তাআলা সেই নামাজই কবুল করেন যা সত্যিকারের নামাজ। অনেকেই এমন আছে যারা রীতিমতো নামাজ পড়ে আদায় করে মুসলমানদের ভিতর, কিন্তু সমাজ তাদের হাত থেকে নিষ্কৃতি চায়, মুক্তি চায়। সুতরাং আল্লাহ তাআলা এমন লোকদেরকে চিহ্নিত করেছেন। আল্লাহ তাআলা বলেন নামাজ আবশ্যক, কিন্তু সেই নামাজ পড়ো যা খোদার সন্তুষ্টিকে আকর্ষণ করে। শুধু লোক দেখানো নামাজ যেন না হয়, এমন নামাজ যেন না হয় যে নামাজের উপর ইহজাগতিক ব্যস্ততা ছেয়ে যায়, বরং নামাজ জাগতের সকল কাজকর্মের উপর প্রাধান্য পেতে হবে নামাজকে, এবং রীতিমতো নামাজ পড়তে হবে। খোদার ভীতি যেন তাই এমন নামাজের প্রধান বৈশিষ্ট্য হয়, আর সেই নামাজের প্রভাব যেন সমাজে, মোমেনদের সমাজে প্রতিফলিত হয়, সমাজে তাদের যে সম্পর্ক সম্পর্কের গণ্ডি আছে তাতেও যেন প্রতিফলিত হয়। এরপর কেউ যেন এটিও যেন হৃদয়ে এই ধারণা যেন না জাগে যে মানুষ আমাকে দেখলে মানুষ বলবে যে ও বড় নামাজে। অনেক এমন মানুষের কথা কোরআনে আছে যে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, বা তাদের ইচ্ছা থাকে যে মানুষ দেখে যেন আমাকে নামাজে বলে। কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলার এহসান এবং অনুগ্রহ, আমরা মসীহ মওউদকে মেনে এ যুগে সেই ইসলামকে বুঝেছি, সেই সত্য এবং বস্তুনিষ্ঠ ইসলামকে বুঝেছি যা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহ তাআলা যে খাঁটি ইসলাম তার উপর নাযিল করেছে তা আমরা দেখেছি। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন। সুতরাং সেই নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা যারা মানুষকে দেখায়, প্রদর্শন করে, রিয়া করে, তিনটি বিষয়। সেই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজ পড়ে কিন্তু তারপরে উদাসীনই থেকে যায়, এবং তারা লোক দেখায়। তো কিছু থেকে স্পষ্ট যে কিছু মানুষ এমন আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজ আল্লাহ তাআলার খাতিরে নয়, বরং সমাজের প্রভাবে প্রভাবিত হয়ে তারা নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তাদের এদের ভিতর অনেক নৈতিক ব্যাধিও আছে, যেই নৈতিক চারিত্রিক ব্যাধির দিকে তারা দৃষ্টি দেয় না, ব্যাধির সংশোধনের ব্যাপারে দৃষ্টি দেয় না। নামাজিদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেন তারা নিজেদের চারিত্রিক সংশোধনের চেষ্টা করে, চারিত্রিক রোগ ত্রুটি নৈতিক রোগ ব্যাধি তারা সংশোধনের চেষ্টা করে। এই আয়াত গুলোতে পরে আগত লোকদের জন্য একটি সতর্ক বাণীও আছে। সাহাবারা তো এমন ছিলেন না, তাদের নামাজে যাদের নামাজে উদাসীনতা থাকে, সাহাবা তো এমন ছিলেন না। সঠিক মোমেনের যে চিত্র হওয়া উচিত তাই ছিল সাহাবীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের দিকে তাকান তাহলে দেখবেন যে মুনাফিকেরাই ছিল প্রতারক, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা, নামাজের জন্য যখন তারা দণ্ডায়মান হয় তখন দাঁড়ায়, তখন তারা আলস্যের সাথে দাঁড়ায় এবং তাদের ভিতর চারিত্রিক ব্যাধিও আছে। বা হতে পারে শেষ যুগের মুসলমানদের চিত্র এখানে বর্ণনা করা হয়েছে, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, অর্থাৎ সে যুগের লোকদের মসজিদ বাজ্যত আবাদ থাকবে কিন্তু হেদায়েত শূন্য হবে। সুতরাং এই হেদায়েত শূন্য মসজিদে যারা নামাজ পড়বে তারা এমন মানুষ যাদের জন্য তাদের নামাজ অভিশাপ হবে। আমরা সৌভাগ্যবান আকারীদের সেই জামাতে আমরা অন্তর্ভুক্ত, যাদের কথা মহান রসুল এবং সবচেয়ে বড় সংশোধনকারী রসুল তাদের যুগকে নিজের যুগের সাথে মিলিত হওয়ার সংবাদ দিয়েছিলেন, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তারা আউয়ালিনদের সাথে মিলিত রয়েছেন। সুতরাং এত বড় নেয়ামত লাভের পর আমাদের দায়িত্ব, কত বড় দায়িত্ব আমাদের উপর বর্তায় যে আমরা যেন নামাজে কোনো প্রকারের কোনোভাবে উদাসীন না হই, আল্লাহর অধিকার বা মানুষের অধিকার প্রদানের ব্যাপারে যেন আমরা কোনো ত্রুটি না করি। নিজেদেরকে সবসময় সেই সকল কথা থেকে মুক্ত রাখুন, দূরে রাখুন যে সমস্ত বিষয়ে আল্লাহ সাবধান করেছেন। আল্লাহ যেখানে আমাদের কে নিজ বিশেষ ফজল এবং অনুগ্রহে সে সমস্ত লোকদের থেকে আলাদা করে দিয়েছেন যাদের মসজিদ হেদায়েত শূন্য, সেখানে আমাদের কতটা কৃতজ্ঞতার চেতনায় সমৃদ্ধ হয়ে খাঁটি হৃদয় নিয়ে সে খোদার সামনে ঝুঁকা উচিত, যেন তার বর্ধিত নেয়ামত এবং পুরস্কারের আমরা ওয়ারিস হতে পারি। সুতরাং আমাদের নামাজ যদি রীতিমতো পড়ি আমরা এবং শুধু খোদার খাতিরে দিয়ে পড়ি, তাহলে এই সতর্ক আশঙ্কাজনক পরিস্থিতি থেকে আত্মরক্ষা করতে পারবো। অনেক আশঙ্কার বিষয়, এটি অনেক ভয়ের বিষয়, আমাদের একজনও যেন এমন না হয় যে যাকে যা যে খোদা থেকে দূরে চলে যাবে, দূরে সরে পড়বে। সুতরাং খোদার নৈকট্য লাভের জন্য একনিষ্ঠভাবে তার উল্লিখিত পথে আগানোর দরকার। নিজেদের নামাজের ক্ষেত্রে উন্নতির জন্য একটি বিশেষ সচেতনতার প্রয়োজন। হযরত মুসলিম ইসলাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পর নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করো, যে ব্যাপারে কোরআনে বারবার জোরদার নির্দেশ দেয়া হয়েছে, কিন্তু একই সাথে এ কথাও বলা হয়েছে যে ওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, সেই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের মর্ম তত্ত্ব এবং রিয়ালিটি সম্পর্কে অজ্ঞ। তাই বুঝতে হবে যে নামাজ এক প্রকারের ভিক্ষা যা মানুষ বিচ্ছিন্নতার সময় বেদনা সাথে নিজের প্রভুর সামনে চেয়ে থাকে, অর্থাৎ সে যেন আল্লাহ তাআলার মুলাকাত এবং সাক্ষাতের তো সুযোগ পায়, কেননা আল্লাহর ফজল না হলে কেউ এটা লাভ করতে পারে না। কোনো ব্যক্তি যদি মানুষের সাথে মিলিত না হন, মানুষ কখনো তাকে পেতে পারে না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ স্বয়ং তার সাথে মিলিত হওয়ার রাস্তা না খুলবেন, কোন মানুষ আল্লাহ তাআলাকে পেতে পারে না। বিভিন্ন ধরনের বেড়ি এবং শিকল মানুষ আবদ্ধ থাকে, সে অনেক চেষ্টা করে সেই সমস্ত শিকল থেকে মুক্ত হওয়ার, কিন্তু মুক্ত হতে পারে না। পাক হওয়ার বাসনা থাকে নাফসে লওয়ামার দুর্বলতার, তারপরও সে শিকার হয়। সুতরাং তাকে পাক করা আল্লাহ তাআলার কাজ, তিনি ব্যতীত অন্য কোন শক্তি নেই যে তোমাদেরকে পাক করতে পারে। পবিত্র আবেগ, অনুভূতি, চিন্তা ভাবনা সৃষ্টির জন্য আল্লাহ তাআলা নামাজ আবশ্যক করেছেন। নামাজ কি? নামাজ হলো একটি দোয়া যা বেদনা, বিগলন এবং হৃদয়ে এক প্রকারের প্রদাহ নিয়ে খোদা তালার কাছে চাওয়া হয়, যেন এই কুধারণা এবং কুচিন্তা দূর হয়ে যায় এবং পবিত্র ভালোবাসা এবং পবিত্র সম্পর্ক যেন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর নির্দেশ অধীন নির্দেশের অধীনে জীবনযাপনের যেন সুযোগ হয়। সালাত শব্দ এই অর্থ সালাত শব্দের রয়েছে যে দোয়া শুধু মৌখিক দোয়া নয়, বরং এর সাথে প্রদাহ, হৃদয়ের বিগলন এবং মন গলা আবশ্যক। আল্লাহ তাআলা একটি ব্যাকুলতার সাথে আমাদের নামাজের সৌন্দর্য সৃষ্টি করার আমাদের তৌফিক দিন। নামাজের মোকাবেলায় সমস্ত জাগতিক লোভ, লিপ্সা এবং ব্যস্ততা থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শুধু নিজ চেষ্টাই হোক জাগতিক লোভ লিপ্সা এবং কাজকর্মকে এড়াতে পারবো না, আর নিজ চেষ্টায় আমরা নিজেদেরকে পবিত্র করতে পারবো না, আর কোনোভাবে খোদার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব না নিজ চেষ্টায়। কিন্তু শুধু একটি রাস্তা আছে, তা হলো নামাজের রাস্তা, নামাজের মাধ্যম। সুতরাং যদি সে সমস্ত লোকের অন্তর্ভুক্ত হতে হয় যারা খোদার নৈকট্য প্রাপ্ত, তাহলে রীতিমতো নামাজ পড়তে হবে, আর প্রদর্শন না করে লোক না দেখিয়ে নামাজ পড়া আবশ্যক। আর এটি আমাদেরকে অন্যদের থেকে পৃথক করবে, এটি আমাদের স্বতন্ত্র পদমর্যাদা দেবে এবং খোদার নৈকট্য দান করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে কাদাফলাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয় মুমিন সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় অবলম্বন করে। আল্লাহ তাআলা সফল কাম মুমিনদের অনেক বৈশিষ্ট্যের কথা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন, কিন্তু সর্বপ্রথম কথা হল তারা নামাজ পড়ে আর শুধু খোদার জন্য বিনয়ের সাথে তারা নামাজ পড়ে। সুতরাং সফলতার প্রথম চাবিকাঠি, প্রথম সোপান এবং পারলৌকিক কল্যাণে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য শর্ত হল নিজেদের নামাজ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য পড়তে হবে। তা আমি যে বলেছি, খোদার ভয়, তার ভালোবাসা অর্জনের জন্য আর তার ভালোবাসায় উন্নতি করা, তার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তে হবে। এটি এক মানুষের, এক ব্যক্তির হৃদয় জীবনের উদ্দেশ্য। যার এটি অর্জন হয়ে যায়, যেটি অর্জন করে তার আর কি চায়? হযরত মুহাম্মদ ইসলাম বলেন, মোমেনের আধ্যাত্মিক সত্তার প্রথম পদক্ষেপ হল সেই বিগলন, সেই বিনয় যা মোমেন নামাজ এবং আল্লাহর স্মৃতিতে, আল্লাহর স্মরণে লাভ করে। অর্থাৎ হৃদয়ের বিগলন, আকুতি মিনতি, বিনয়, হৃদয়ের ঝুঁকে যাওয়া আর প্রদাহ, নিজের নিজের ভিতর সৃষ্টি করা একটি ভীতি ভয়, নিজের ভিতর সৃষ্টি করা আল্লাহ দরবারে হৃদয়কে ঝুঁকানো, যে এই আয়াত অনুসারে, অর্থাৎ এই যে আয়াত রয়েছে কাদাফলাহাল মোমেন আল্লাহ ফিসালাতেহিম খাশেউন, অর্থাৎ সে মোমেন সফল কাম হয়েছে যারা নিজের নামাজে এবং সকল প্রকারের জিকরে লাহিদে বিনয় অবলম্বন করে আর বিগলিত চিত্তে উদ্বেগ উৎকণ্ঠার সাথে এবং আবেগ ভরা হৃদয়ে নিজের প্রভুর স্মরণে ব্যাপৃত হয়। এই যে বিগলন বা এই যে বিনয় যার কথা উপরের আয়াতে বলা হয়েছে আধ্যাত্মিক জীব সত্তার জন্য প্রথম পদক্ষেপ বা বলা যায় এটি প্রথম বীজ যা উপদেয়তের ভূমিতে বপন করা হয়। আধ্যাত্মিক জীবনের জন্য প্রথম পদক্ষেপ বা এটি সেই বীজ যা এক বান্দা হওয়ার জন্য যা জমিতে বপন করা হয়। তিনি আরো বলেন যে নামাজ পাঁচ বেলা যে নামাজ পড়া হয় তাতে এদিকে ইঙ্গিত রয়েছে যদি সে নফসের আবেগ এবং অনিয়ন্ত্রিত চিন্তা ভাবনা থেকে যদি নফসকে মুক্ত না রাখে তাহলে নামাজ হবে না। নামাজ অর্থ শুধু ঠোকর মারা বা প্রথাগত ভাবে বা অভ্যাসজনিত ভাবে নামাজ পড়া, এটি নামাজ নয়। নামাজ সেটি যেটিকে হৃদয় অনুভব করে, হৃদয় বিগলিত হয়ে আল্লাহ তাআলার আস্তানায় সম্পূর্ণভাবে ঝুঁকে যায়, যতটা সম্ভব হৃদয়কে মনকে নরম করার চেষ্টা করে, বিনয়ের সাথে দোয়া করে, অহংকার এবং পাপ যা মানুষের ভিতর রয়েছে তা যেন দূর হয়। এই ধরনের নামাজই বরকতময় হয়ে থাকে। এমন নামাজের উপরে নামাজে যদি সে স্থায়ীভাবে পড়তে থাকে তাহলে দেখবে যে রাতে বা দিনে একটা জ্যোতি তার হৃদয়ের উপর বর্ষিত হয়েছে এবং অবাধ্য তার অহংকার দূর হয়েছে। যেভাবে বিষ, যেভাবে সাপের ভিতর একটি প্রাণহারী বিষ থাকে কিভাবে অবাধ্য তার ভিতরও প্রাণহারী বিষ রয়েছে, তো এটি এর চিকিৎসা। এর চিকিৎসা হলো বিনয়ের সাথে আল্লাহর দরবারে ঝোঁকা, অবিচল থাকা, দৃঢ়চিত্ত থাকা, সেটি তার চিকিৎসা। এটি নয় যে কখনো নামাজ পড়লাম কখনো ছেড়ে দিলাম, এমন যেন না হয়। মুসলিম ইসলাম বলেন যে যদি অবিচলতার সাথে নামাজ পড়তে থাকে তাহলে পাপের যে বিষটা দূর হয়ে যাবে, পাপকে মারার, পাপকে দূর করার জন্য, পাপের বিষকে দূর করার জন্য নামাজ পড়া আবশ্যক। তারপর আল্লাহ তাআলা বলেন যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নিজের পরিবার পরিজনের নামাজের দিকে মনোযোগ আকর্ষণ করো এবং এর উপর স্থায়ীভাবে কাজ করতে থাকো। আমরা তোমার কাছে কোন প্রকারের রিজেক বা জীবিকা চাই না, জীবিকা চাই না, আমরাই তোমাদেরকে রিজেক দেই আর শুভ পরিণাম তাকওয়ারই হয়ে থাকে। সুতরাং এটি খোদা তালার ঘোষণা, এটি খোদা তালার নির্দেশ যে তোমরা নিজেরাও নামাজের দিকে মনোযোগ দাও এবং পরিবার পরিজনের দৃষ্টিও নামাজের দিকে আকর্ষণ করো, কারণ এটি তোমাদের কল্যাণের জন্য। এই পৃথিবীতে এর ফল পাবে আর পরকালেও মুত্তাকির এই সফল কাম হবে। এই পৃথিবীতেও মুত্তাকিকে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক দেন যে স্থান থেকে জীবিকার ব্যবস্থা হওয়ার কথা সে ভাবতেও পারে না। সুতরাং আল্লাহ তাআলা নামাজ ফরজ এবং আবশ্যক করে কোন কর ধার্য করেনি তোমাদের উপর, বরং তোমাদের জন্মের লক্ষ্য, জন্মের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করছেন। পৃথিবীতে মানুষ পুরস্কার অর্জনের চেষ্টা করে, তো আধ্যাত্মিক পুরস্কার বা নেয়ামত অর্জনের জন্য কোন চেষ্টা করবে না। তো এমন স্নেহশীল খোদা যেখানে আছেন সেখানে কারণ কি যে মানুষ তার ইবাদত করে না বা তার প্রতি কৃতজ্ঞ হবে না, এর কোনো কারণ নেই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলেছে যে আল্লাহ তাআলা তো আপনাকে সকল প্রকারের পুরস্কারে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছেন, এরপরও এত দীর্ঘ নামাজ কেন পড়েন, এত লম্বা লম্বা নামাজ কেন পড়েন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি খোদার কৃতজ্ঞ বান্দা হব না? সুতরাং এটি হলো সেই আদর্শ যার উপর প্রতিষ্ঠিত হয়ে আমরা খোদার নিয়ামতের সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমাদের নামাজের চিত্র কেমন হওয়া উচিত, নামাজের যে বিভিন্ন অঙ্গভঙ্গি এর পেছনে হেকমত কি, প্রজ্ঞা কি, নামাজ কিভাবে পড়া উচিত, কি করা উচিত, এই সম্পর্কে হযরত মুসা আলাইহিস বলেন, মুসা আলাইহিস বলেন সাল্লা জলাকে বলা হয়, যেভাবে কাবাবকে ভোনা হয় একইভাবে নামাজে প্রদাহ আবশ্যক। যতক্ষণ হৃদয় কাঁদবে না নামাজে মানুষ আনন্দ পেতে পারে না। আর নামাজই সত্যিকার অর্থে নামাজ তখনই হয়, সত্যিকার অর্থে তখনই নামাজ আদায় হয়। যখন অবস্থা এমন হয় হৃদয়ের তখনই নামাজ হয়। নামাজের জন্য শর্ত হল নামাজ সকল শর্ত সাপেক্ষে পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত তা না হবে, শর্ত সাপেক্ষে না হবে তা নামাজ নয়। আর নামাজে যে অবস্থা সৃষ্টি হওয়া উচিত তা এছাড়া অর্জিত হয় না। স্মরণ রাখবে নামাজে মৌখিক স্বীকারোক্তি এবং দৈহিক অঙ্গভঙ্গি উভয়টি আবশ্যক, অর্থাৎ যে অবস্থা সঠিক পথের দিশারি, সঠিক পথের দিকে, পথের দিশা দেয়, সেই অবস্থা ততক্ষণ অর্জিত হতে পারে না যতক্ষণ সকল শর্ত অনুসারে নামাজ পড়ানো হয়। আবার তিনি বলেন নামাজে তোমাদের অবস্থা এবং তোমরা মৌখিক ভাবে যা বলছো উভয়টির ভিতর সামঞ্জস্য থাকা আবশ্যক। অনেক সময় একটি ভঙ্গি দেখলে দর্শক বোঝে যে এর অর্থ এটি। একইভাবে নামাজে আল্লাহ তাআলা যা চান তা সেই নামাজের অঙ্গভঙ্গের মাধ্যমে ফুটে ওঠা উচিত, ফুটে ওঠে বিভিন্ন অবস্থা স্পষ্ট করে যে খোদা তাআলার ইচ্ছা কি, খোদা তাআলার মর্জি, খোদার ইচ্ছা, সেটি নামাজে প্রতিফলিত হয়। নামাজে মানুষ মৌখিক ভাবে কিছু পড়ে, একইভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সে কিছু মুভমেন্ট করে থাকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর ভঙ্গি মুভমেন্ট হয়। মানুষ যখন দাঁড়ায় তখন দণ্ডায়মান অবস্থায় সে তাহমিদ আল্লাহ তার প্রশংসা করে তসবি করে, নাম রাখা হয়েছে কেয়াম বা দণ্ডায়মান হওয়া। প্রত্যেক ব্যক্তি জানে যে কেয়ামই প্রশংসা এবং গুণ কীর্তনের সাথে সামঞ্জস্য রাখে। বাচ্চাদের সামনে যখন কোন প্রশংসা গান গাওয়া হয় দাঁড়িয়েই করা হয়। এখানে বাহ্যিক ক্যামের পাশাপাশি মৌখিক প্রশংসা এবং হাম রাখা হয়েছে। হাম একটি কথার উপর প্রতিষ্ঠিত হয়ে প্রশংসা করা হয়। যে ব্যক্তি সত্যানকারী হয়ে কারো প্রশংসা করে সে একটি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। যখন প্রশংসা করা হয় কোনো কথার উপর প্রতিষ্ঠিত হয়ে করা হয়, এর অর্থ হলো তুমি সত্যায়ন করছো, কারো প্রশংসা করছো, কোন মতামত তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছে সে কারণে করছো। আলহামদুলিল্লাহ যে পাঠক তার জন্য আবশ্যক, সে যেন সে আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ তখনই বলতে পারে যদি তার পুরো বিশ্বাস থাকে যে সকল প্রকারের প্রশংসা আল্লাহ তাআলারই, সকল প্রকারের যে প্রশংসা রয়েছে তা খোদা তাআলারই। যদি এই বিশ্বাস থাকে তাহলে সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ বলতে পারে। যদি এই কথা হৃদয়ে সৃষ্টি হয় পরিষ্কার স্পষ্টভাবে তাহলে এটি আধ্যাত্মিক ক্রিয়াম, আধ্যাত্মিক ভাবে দাঁড়ানো এখন হৃদয়ের উপর প্রতিষ্ঠিত হয়। আর ধরে নেওয়া যায় সে দণ্ডায়মান হয়েছে, হৃদয় দণ্ডায়মান হয়েছে তার বাহ্যিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে, হৃদয়ও সেই অবস্থা অনুসারে দণ্ডায়মান হয়, দৈহিক অবস্থা অনুসারে এটি। তারপর রুকুতে সুবহান রাব্বিয়াল আযিম বলে, তো রীতির কথা হলো কারো মাহাত্ম্য যখন মানুষ গ্রহণ মানে তখন তার সামনে ঝুঁকে মাহাত্ম্যের দাবি হলো তার জন্য রুকু করা। তো মৌখিক ভাবে সুবহান রাব্বিয়াল আযিম বলে আর দৈহিক ভাবে সে রুকু করে। আর মৌখিক ভাবে আল্লাহর মাহাত্ম্য মহিমা বর্ণনা করেছে আর ঝুঁকে তার বাহ্যিক চিত্র ও সে বাহ্যিক ঝুঁকাও প্রদর্শন করেছে, ঝুঁকিয়েছে কথার সাথে অবস্থার মিল। এটি তৃতীয় কথা হলো সুবহান রাব্বিয়াল আলা, ala afal ba tafzil, eti superlative degree, orthat eti sajdar dabi rakhe. Ala সবচেয়ে মহান ও সবচেয়ে বড় যে বা যিনি তিনি হলেন আলা, আর এটি সেজদা কে চায়, যে সবচেয়ে মহান সবচেয়ে সুমহান হয়ে থাকে তার সামনে সেজদা করা হয়, অর্থাৎ মৌখিক ভাবে সুবহানা রাব্বিয়াল আলা বলে, আর একই সাথে তার দৈহিক ভাবে সে আল্লাহ তাআলার দরবারে সেজদারত হয়, অর্থাৎ আমি আল্লাহ দরবারে সেজদারত হচ্ছি। এই অবস্থার এই স্বীকারোক্তির পাশাপাশি তার দৈহিক ভাবে একই অবস্থা সে প্রকাশ করে। এই যে কথাগুলো বলা হয়েছে কাল মৌখিক ভাবে যে স্বীকারোক্তি প্রকাশ করা হয়েছে তার সাথে তিনটি দৈহিক অবস্থার চিত্র প্রকাশিত হয়েছে। সকল প্রকারের কেয়াম সে করে, জিহ্বা যা দেহের অংশ সেই জিহ্বা ও স্বীকার করলো দেহ জিহ্বা তাতে অন্তর্ভুক্ত। তৃতীয় আরেকটি এই দুটি বিষয় তো হলো, তার মৌখিক স্বীকারোক্তিও হলো, আর তারপর দৈহিক অবস্থাও মৌখিক স্বীকারোক্তির সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হলো। দণ্ডায়মান হলো আল্লাহর মাহাত্ম্য বর্ণাগুলো রুকু করলো, তার খোদা তালার আলা হওয়া সবচেয়ে মহান সবচেয়ে বড় হওয়া অস্বীকার করলো, সেজদা করলো। কিন্তু তৃতীয় আরো একটি দিক আছে, তা হলো মুসলিম ইসলামের তৃতীয় দিক ভিন্ন, সেটি যদি অন্তর্ভুক্ত না হয় দুটির সাথে তাহলে নামাজ হয় না, তা হলো হৃদয়। হৃদয়ের কেয়াম বা হৃদয়ের দণ্ডায়মান হওয়া আবশ্যক, আল্লাহর তার উপর দৃষ্টি দিয়ে যেন দেখেন যে সে সত্যিকার অর্থে রুকু করছে কেয়াম করছে। আর তৃতীয় এইসব মুভমেন্ট বা অঙ্গ ভঙ্গি যখন হচ্ছে মৌখিক স্বীকারোক্তি দৈহিক সামঞ্জস্যতার সাথে এর পাশাপাশি হৃদয়েরও চিত্র অনুরূপ হওয়া চাই, এই অবস্থায় যেন খোদার দৃষ্টিতে খোদা তালা যেন দেখেন যে ব্যক্তি সত্যিকার অর্থে খোদার প্রশংসা করছে, আর দণ্ডার দাঁড়িয়ে আছে এমন ভাবে যেন খোদার প্রশংসা করছে তার হৃদয়ও খোদা তালার প্রশংসায় রত। হৃদয় তার আত্মা সবই খোদার প্রশংসায় নিয়োজিত হয়। আর যখন সুবহানা রাব্বিয়াল আজিম বলে তার দেখা হচ্ছে যে সে যেন শুধু মাহাত্ম্যের কথাই স্বীকার না করে বরং এর সাথে ঝুঁকতে হবে, এটি বাহ্যিক অবস্থা। আর এর পাশাপাশি হৃদয় রু বা আত্মাও যেন ঝুঁকে, আত্মাও যেন অনুভব করে যে আমি ঝুঁকছি। এরপর সে আল্লাহর দরবারে সেজদারত হয়, সেজদায় পরে তার সুমহান পদমর্যাদাকে সামনে রেখে দেখা উচিত যে তার আত্মাও যেন খোদা তালার আস্তানায় সেজদারত হয়। মৌখিক ভাবে সে স্বীকার করছে আর হৃদয়ও ঝুঁকে আছে, আর আত্মাও একই সাথে খোদার সন্নিধানে সেজদারত হয়। যদি এই অবস্থা সৃষ্টি না হয় তাহলে কোনোভাবে নিশ্চিত হওয়ার কারণ নেই, কোনোভাবে নিশ্চিত হওয়া যাবে না, কারণ এই ইকরামুস সালাতের এটি অর্থ, এটি এক মোমেনের কাছে প্রত্যাশা করা হয়। মৌখিক স্বীকারোক্তির পাশাপাশি হৃদয় কেতা সেই অনুসারে তার সাথে সামঞ্জস্য রেখে নিজের অবস্থা পরিবর্তন করতে হবে। আর আত্মাকেও মুসলিম ইসলাম বলছেন যে অবস্থা যদি সৃষ্টি না হয় তাহলে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। যদি এই প্রশ্ন করা হয় যে অবস্থা কিভাবে সৃষ্টি করা যেতে পারে, কেউ প্রশ্ন করে যে অবস্থা কিভাবে সৃষ্টি করা যেতে পারে, তাহলে এর উত্তর হল নামাজ রীতিমতো পড়তে হবে, সন্দেহ এবং শয়তানের কুমন্ত্রণার কারণে চিন্তিত হওয়া যাবে না। নামাজ পাঁচ বেলার নামাজ রয়েছে, পুরো যেভাবে নামাজ পড়া উচিত যথাযথভাবে নামাজ পড়তে হবে, কোন প্রকারের সন্দেহ বা যে সমস্ত চিন্তা ভাবনার সন্দেহ হৃদয় সৃষ্টি হয় তাদের চিন্তিত হওয়ার প্রয়োজনে প্রথম দিকে এই ধরনের সন্দেহের সাথে একটা যুদ্ধ হয়ে থাকার চিকিৎসা হলো অবিচলতার সাথে অক্লান্ত ভাবে নামাজ পড়ে যাওয়া উচিত, আল্লাহর কাছে দোয়া জারি রাখা উচিত। এরপর সে অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ প্রথমে সন্দেহ হয় হৃদয়ের অবস্থা তা হয় না। মসিউল ইসলাম বলছেন ধৈর্যের সাথে অবিচলতার সাথে যদি দোয়ায় রত থাকে আর আল্লাহ তাআলার কাছে যদি আশ্রয় চায় এবং আল্লাহ তাআলার কাছে নামাজে সাত নামাজকে উপভোগ করার নামাজে আনন্দ পাওয়ার বা স্বাদ পাওয়ার জন্য দোয়া করতে থাকে তাহলে অবশ্যই এমন অবস্থা আসবে যখন সে আনন্দ পাবে। মসিউল ইসলাম বলছেন নামাজের তুলনায় বড় কোনো ওয়াজিফা বা জিক্র ইলাহি নেই, কারণ এর ভিতরে খোদার প্রশংসা, ইস্তিগফার এবং দরুদ শরীফ রয়েছে। সমস্ত ওয়াজিফা এবং জিক্র ইলাহির সম্মেলন হলো নামাজ। মানুষ অনেকে জিজ্ঞেস করে যে ওয়াজিফা কোন ওয়াজিফা বলুন, মসিউল ইসলাম বলছেন সবচেয়ে বড় ওয়াজিফা হলো নামাজ, তাতে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, ইস্তিগফারও করে, দরুদ শরীফে পড়ে। আর এই বিষয়গুলোই দোয়া কবুলিয়তের কারণ। মসিউল ইসলাম বলছেন যে এর ফলে সকল প্রকারের দুঃখ এবং ব্যাকুলতা দূর হয়, সমস্যার সমাধান হয়। হযরত ইসলাম একটু দুঃখ পেলে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, আর এই জন্যই বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের প্রশান্তির জন্য নামাজের তুলনায় বড় এবং উত্তম কোন মাধ্যম নেই। সুতরাং এটি সেই মান বা স্ট্যান্ডার্ড যা আমাদেরকে অর্জন করতে হবে, শুধু রীতিমতো নামাজই নয় বরং আমাদের দেহের প্রতিটি বিন্দু, প্রতিটি অণু এবং আমাদের আত্মা যেন তার সামনে ঝুঁকে আমাদের পক্ষ থেকে যেন সেই দোয়া অদ্ভুত হয় যা আমাদেরকে খোদার নৈকট্য দান করবে। আমরা নিজ জীবনে যেন সেই বিপ্লব সংগঠিত হতে দেখি যাতে শুধু খোদার সন্তুষ্টি পরিদৃষ্ট হয়। আল্লাহ করুন আমাদের সবারই যেন এই অভিজ্ঞতা হয়।
Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله